বাইবেলের যোহন লিখিত সুষমাচার ছয়ের অধ্যায় ২৮ থেকে ৪১ পদ। এতে লোকেরা যীশুকে জিজ্ঞাসা করল, তাহলে ঈশ্বরের কাজ করবার জন্য আমাদের কি করতে হবে? যীশু তাদের বললেন, ঈশ্বর যাকে পাঠিয়েছেন তার উপরে বিশ্বাস করাই হল ঈশ্বরের কাজ। তখন তারা তাকে জিজ্ঞাসা করল, তাহলে কি এমন আশ্চর্য কাজ আপনি করবেন যা দেখে আমরা আপনাকে বিশ্বাস করতে পারি? আপনি কি কাজ করবেন? আমাদের পূর্বপুরুষেরা তো মরু এলাকায় মান্না খেয়েছিলেন। পবিত্র শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর স্বর্গ থেকে তাদের রুটি খেতে দিলেন। যীশু তাদের বললেন, আমি আপনাদের সত্যিই বলছি, স্বর্গ থেকে যে রুটি আপনারা পেয়েছিলেন তা মসি আপনাদের দেননি, কিন্তু আমার পিতাই সত্যিকারের রুটি স্বর্গ থেকে আপনাদের দিচ্ছেন। স্বর্গ থেকে নেমে এসে যিনি মানুষকে জীবন দেন তিনি ঈশ্বরের দেওয়া রুটি। লোকেরা তাকে বলল, তাহলে সে রুটি সবসময় আমাদের দিন। যীশু তাদের বললেন, আমি সে জীবন রুটি। যে আমার কাছে আসে তার কখনো খিদে পাবে না, যে আমার উপর বিশ্বাস করে তার আর কখনো পিপাসাও পাবে না। আমি তো আপনাদের বলেছি যে আপনারা আমাকে দেখছেন কিন্তু তবুও বিশ্বাস করেন না। পিতা আমাকে যাদের দেন তারা সবাই আমার কাছে আসবে, যে আমার কাছে আসে আমি তাকে কোনো মতে বাইরে ফেলে দেব না, কারণ আমি আমার ইচ্ছা মতো কাজ করতে আসিনি, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তারই ইচ্ছা মতো কাজ করতে স্বর্গ থেকে নেমে এসেছি। যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা এই যে যাদের তিনি আমাকে দিয়েছেন তাদের একজনকেও যেন আমি না হারাই, বরং শেষ দিনে জীবিত করে তুলি। আমার পিতার ইচ্ছা এই পুত্রকে যে দেখে আর তার উপর বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায়, আর আমি তাকে শেষ দিনে জীবিত করে তুলব। তখন যিহুদি নেতারা যীশুর বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করতে লাগলেন, কারণ যীশু বলেছিলেন, স্বর্গ থেকে যে রুটি নেমে এসেছে আমি সেই রুটি। জীবন খাদ্য। আমি সেই জীবন্ত রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। এই রুটি যে খাবে সে চিরকালের জন্য জীবন পাবে। আমার দেহই সেই রুটি। মানুষ যেন জীবন পায় সেই জন্য আমি আমার এই দেহ দেব। যোহন লিখিত সুষমাচার ৬ অধ্যায় ৫১ পদ। পৃথিবীর সবচেয়ে বেশি লোকের সাধারণ খাবার হল রুটি। এটা গম, যব, চাল অথবা অন্য যে কোনো ময়দা দিয়েই তা তৈরি করা যেতে পারে। যীশু বলেন, আমি জীবন রুটি। প্রভু যীশু যেখানে বাস করতেন সেখানকার প্রধান খাবার ছিল রুটি, যা অনেকটা নান রুটির মতো। এর মধ্যে কোনো খামি দেওয়া হতো না। খামিকে পবিত্র বাইবেলের পাপের সাথে তুলনা করা হয়। যীশু খ্রিস্টের মধ্যে কোনো পাপ ছিল না, সুতরাং তিনি বলতে পারতেন, আমি জীবন রুটি। খাদ্যের উপযোগী রুটি তৈরি করার জন্যে প্রথমে ময়দাকে ছানতে হয়, তারপর চুলার উপর দিয়ে সেঁকতে হয়। এটাও আমাদের প্রভু যীশু খ্রিস্টের কথা স্মরণ করিয়ে দেয়, এই রুটি যে খাবে সে চিরকালের জন্য জীবন পাবে। এই প্রতিজ্ঞা করার পূর্বে তাকে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছিল। এক চীনা ভদ্রলোক গির্জায় উপাসনার সময় দাঁড়িয়ে প্রচারককে বললেন, আমি এখানে তিনবার এসেছি আর তিনবারই আপনাকে কথা বলতে দেখেছি, কিন্তু তিনবারই আপনি একই বিষয়ে কথা বলেছেন, আর সেই বিষয় হল যীশু খ্রিস্ট। এখন আমার প্রশ্ন হল, কেন আপনি এই বিষয় বাদ দিয়ে অন্য কোনো বিষয়ে কথা বলেন না? ঈশ্বরের লোক উত্তর দিলেন, আপনার প্রশ্নের উত্তর দেবার আগে আমিও আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি আজ দুপুরে কি খেয়েছেন? ভদ্রলোক উত্তর দিলেন, ভাত। গতকাল কি খেয়েছিলেন? ভাত। আগামীতে কি খাবেন? চীনা ভদ্রলোক আবারও উত্তর দিলেন, অবশ্যই ভাত খাব। ভাতই তো আমাকে শক্তি দেয়, ভাত ছাড়া যে আমি চলতে পারি না এটা যে আমার। ভদ্রলোক যেন আরও কিছু শক্ত বলতে চেয়েছিলেন, অবশেষে প্রয়োজনীয় শব্দ মনে করে বললেন, মশাই, ভাতই যে আমার জীবন। প্রচারক এবার সুযোগের সদ্ব্যবহার করলেন, মহাশয়, ভাত সম্পর্কে আপনি যা বললেন যীশুখ্রিস্ট আসলে তাই, তিনি আমাদের আত্মার খাদ্য। তাহলে এবার বলুন, কেমন করে আমি এই বিষয়টা বাদ দিয়ে অন্য বিষয়ে কথা বলি? পাঠক, আপনি কি এই খাদ্যের স্বাদ নিয়েছেন? শুধুমাত্র যীশুখ্রিস্টই আপনার অন্তর ও জীবনের প্রয়োজন মেটাতে পারেন। বাইবেলের যোহন লিখিত সুষমাচার ১৩ অধ্যায় ১-১৪ পদ। উদ্ধার পর্বের কিছু আগের ঘটনা। যীশু বুঝতে পেরেছিলেন তার এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার সময় উপস্থিত হয়েছে। এই জগতে যারা তার নিজের লোক ছিলেন তাদের তিনি ভালোবাসতেন এবং শেষ পর্যন্তই ভালোবেসেছিলেন। তখন খাবার সময়। এর আগেই শয়তান শিমনের ছেলে যিহূদা ইস্করিয়তের মনে যীশুকে শত্রুদের হাতে ধরিয়ে দেবার ইচ্ছা জাগিয়ে দিয়েছিল। যীশু জানতেন পিতা ঈশ্বর তার হাতে সবকিছুই দিয়েছেন। তিনি আরও জানতেন যে তিনি তারই কাজ থেকে এসেছেন এবং তারই কাছে ফিরে যাচ্ছেন। এই জন্য তিনি খাওয়া ছেড়ে উঠলেন আর উপরের কাপড় খুলে ফেলে একটা গামছা নিয়ে কোমরে চড়ালেন। তারপর তিনি গামলায় পানি ঢেলে শিষ্যদের পা ধোয়াতে লাগলেন এবং কোমরে জড়ানো গামছা দিয়ে তা মুছে দিতে লাগলেন। এইভাবে যীশু যখন শিমন পিতরের কাছে আসলেন তখন পিতর তাকে বললেন, প্রভু, আপনি কি আমার পা ধুইয়ে দেবেন? যীশু উত্তর দিলেন, আমি যা করছি তা এখন তুমি বুঝতে পারছ না, কিন্তু পরে বুঝতে পারবে। পিতর তাকে বললেন, আপনি কখনো আমার পা ধুইয়ে দেবেন না? যীশু পিতরকে বললেন, যদি আমি তোমার পা ধুইয়ে না দিই তবে আমার সঙ্গে তোমার কোনো সম্বন্ধ নেই। তখন শিমন পিতর বললেন, প্রভু, তাহলে কেবল আমার পা নয়, আমার হাত আর মাথাও ধুইয়ে দিন। যীশু তাকে বললেন, যে স্নান করেছে তার পা ছাড়া আর কিছুই ধোয়ার দরকার নেই, কারণ তার আর সব কিছুই পরিষ্কার আছে। তোমরা অবশ্য পরিষ্কার আছো কিন্তু সকলে নও। কে তাকে ধরিয়ে দেবে তা তিনি জানতেন, সেই জন্যই তিনি বললেন, তোমরা সকলে পরিষ্কার নও। শিষ্যদের সকলের পা ধোয়াবার পরে যীশু উপরের কাপড়খানা পরে আবার বসলেন এবং তাদের বললেন, আমি কি করলাম তা কি তোমরা বুঝতে পারলে? তোমরা আমাকে গুরু ও প্রভু বলে ডাকো আর তা ঠিকই বলো, কারণ আমি তাই। কিন্তু আমি প্রভু আর গুরু হয়েও যখন তোমাদের পা ধুইয়ে দিলাম তখন তোমাদেরও একে অন্যের পা ধোয়ানো উচিত। ছোট্ট মানুষটি সামান্য ব্যাপারে যে বিশ্বাসযোগ্য সে বড় ব্যাপারেও বিশ্বাসযোগ্য হয়। সামান্য ব্যাপারে যাকে বিশ্বাস করা যায় না তাকে বড় ব্যাপারেও বিশ্বাস করা যায় না। লুক ১৬ অধ্যায় ১০ পদ। মানুষ সবসময় একজন বড় সাহেব হতে চায়, কিন্তু যীশুখ্রিস্ট কখনো এরূপ ভাব দেখাননি। সত্যিকারের বড় হওয়া সত্ত্বেও তিনি নিজেকে নত করলেন। সমস্ত সৃষ্টির স্রষ্টা হয়েও বাড়ির চাকরের মতো শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন। অন্যের পা ধুয়ে দেওয়া তখনও একটা নিচু কাজ হিসেবে গণিত হতো। আপনি কি ঈশ্বরের ক্ষুদ্র চাকর? আপনার কাজ কি খুব নিম্নস্তরের, যেখানে থেকে আপনি কোনো শুভেচ্ছা, কোনো উচ্চ প্রশংসা অথবা কোনো স্বীকৃতি পান না? এমনকি অর্থনৈতিকভাবেও আপনি কোনো কিছু আশা করতে পারেন না? যারা অনেক দর্শকদের মধ্যে প্রচার করেন, যারা বড় বড় মণ্ডলীর পালক, যারা বেশি বেতন পান অথবা যারা খুব জনপ্রিয়, তাদের প্রতি কি আপনি কখনো প্রতিহিংসা পরায়ণ হয়েছেন? তাহলে যীশুখ্রিস্ট যে শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন সে কথা স্মরণ করুন। ঈশ্বরের কাছে বড় সাহেব বলতে কিছু নেই যা অনেকেই মনে করে থাকে। ঈশ্বর আপনাকে বিশ্বস্ত হবার জন্য আহ্বান করেছেন, মানুষের চোখে সফল হওয়ার জন্য নয়। অনেক গুণাবলী থাকতেও যিনি তার কয়েকটা মাত্রই প্রভুর জন্য ব্যবহার করেন, তার চেয়ে কয়েকটি মাত্র গুণের প্রত্যেকটি যিনি ব্যবহার করেন তিনি অনেক বেশি পুরস্কৃত হবেন। আপনি আপনার ছোট্ট পরিমণ্ডলে যদি দায়িত্ব পালন না করেন তবে সেই কাজের কি হবে? ঈশ্বরের জন্য ছোট্ট জায়গার মধ্যে কাজ করে এমন লোক খুব বেশি নেই। কিন্তু যে ছোট্ট মানুষটি দিনের পর দিন তার ক্ষুদ্র কাজটা বিশ্বস্তভাবে চালিয়ে যাচ্ছে একদিন সে অবশ্যই পুরস্কার পাবে। ঝমঝমকারী করতাল সেদিন নিস্তব্ধ হয়ে যাবে, এবং তারপর আমাদের প্রভু বিশ্বস্ততার ভিত্তিতে পুরস্কার দেবেন, সামর্থ্যের ভিত্তিতে নয়। বেশ করেছ, তুমি ভালো দাস, তুমি সামান্য বিষয়ে বিশ্বস্ত হয়েছ বলে আমি তোমাকে 10টা গ্রামের ভার দিলাম। Luke 19:17। আবার অন্য জায়গায় লেখা আছে, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত বলে আমি তোমাকে অনেক বিষয়ের ভার দেব, এসো আমার আনন্দে যোগ দাও। Matthew 25:21। ছোট্ট কাজটি করে দেখো, আরেকটি কাজ দেখা যাবে, সেই কাজটি শেষ করলেই অন্য কাজটি হাতে পাবে। বাইবেলের যোহন লিখিত সুষমাচারের 15:1-10। আমি আসল আঙ্গুর গাছ, আর আমার পিতা মালি। আমার যে সব ডালে ফল ধরে না সেগুলো তিনি কেটে ফেলেন, আর যে সব ডালে ফল ধরে সেগুলো তিনি ছেঁটে পরিষ্কার করেন, যেন আরও অনেক ফল ধরতে পারে। আমি যে কথা তোমাদের বলেছি তার জন্য তোমরা আগেই পরিষ্কার আছো। আমার মধ্যে থাকো আর আমিও তোমাদের অন্তরে থাকব। আঙ্গুর গাছে যুক্ত না থাকলে যেমন ডাল নিজে নিজে ফল ধরাতে পারে না, তেমনি আমার মধ্যে না থাকলে তোমরাও নিজে নিজে ফল ধরাতে পারো না। আমি আঙ্গুর গাছ আর তোমরা তার ডালপালা। যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি, তবে তার জীবনে অনেক ফল ধরে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। যদি কেউ আমার মধ্যে না থাকে, তবে কাটা ডালের মতোই তাকে বাইরে ফেলে দেওয়া হয় আর তা শুকিয়ে যায়। তখন সেই ডালগুলো কুড়িয়ে আগুনে ফেলে দেওয়া হয় এবং সেগুলো পুড়ে যায়। যদি তোমরা আমার মধ্যে থাকো আর আমার কথাগুলো তোমাদের অন্তরে থাকে, তবে তোমাদের যা ইচ্ছা তাই চেয়ো, তোমাদের জন্য তা করা হবে। যদি তোমাদের জীবনে প্রচুর ফল ধরে এবং এভাবে তোমরা নিজেদের আমার শিষ্য বলে প্রমাণ করো, তবে আমার পিতার গৌরব হবে। পিতা যেমন আমাকে ভালোবেসেছেন, আমিও তেমনি তোমাদের ভালোবেসেছি। আমার ভালোবাসার মধ্যে থাকো। আমি আমার পিতার সমস্ত আদেশ পালন করে যেমন তার ভালোবাসার মধ্যে রয়েছি, তেমনি তোমরাও যদি আমার আদেশ পালন করো, তবে তোমরাও আমার ভালোবাসার মধ্যে থাকবে। সঠিক মনোভাবের প্রার্থনা। তখন সেই ডালগুলো কুড়িয়ে আগুনে ফেলে দেওয়া হয় এবং সেগুলো পুড়ে যায়। যদি তোমরা আমার মধ্যে থাকো আর আমার কথাগুলো তোমাদের অন্তরে থাকে, তবে তোমাদের যা ইচ্ছা তাই চেয়েও, তোমাদের জন্য তা করা হবে। John 15:7। কোনো এক পালক আমাকে একজন লোকের কথা বলেছিলেন যে তার কাছে একটা প্রার্থনার অনুরোধ নিয়ে এসেছিল। সে 1,00,000 টাকা পুরস্কারের এক লটারি টিকিট কিনেছিল। সে পালকের কাছে এসে তার নম্বরটা যাতে ওঠে সেজন্য প্রার্থনা করতে বলল। সে প্রতিজ্ঞা করে বলল যে যদি সে সেই 1,00,000 টাকা পায়, তবে সেই টাকার 10% প্রভুকে দেবে। পালক একটু চিন্তা করে বলল, ঠিক আছে, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি এখন আপনার মাসিক আয়ের 10% দিচ্ছেন? সে বিস্ময়ে পালকের দিকে তাকাল আর বলল, কি কি? কিন্তু আমার যে সেই টাকাগুলো খুব দরকার। ঈশ্বরের প্রতি এই লোকের অন্তর ঠিক ছিল না। ঈশ্বরের কাছে তার প্রার্থনা আত্মিক মনে হলেও স্বার্থপরতায় তা ঢাকা ছিল। ঈশ্বর এই ধরনের প্রার্থনার প্রতি কর্ণপাত করেন না। আমাদের আজকের পাঠ এবং Matthew 21:22 পড়ুন। সেখানে লেখা আছে, যদি বিশ্বাস করেন আপনি প্রার্থনায় যা চান তাই পাবেন। কোনো কোনো লোকের ধারণা হল এই পদগুলো সম্পদ অর্জন ও কৃতকার্যতার টিকিট মাত্র। আমাদের স্বর্গস্থ পিতা যে আমাদের বিনতি প্রার্থনা শোনেন ও তার উত্তর দেন, সে বিষয়ে পবিত্র বাইবেলে আমরা অনেক উৎসাহজনক প্রতিজ্ঞা দেখতে পাই। কিন্তু আপনার স্বার্থপর প্রার্থনা ঈশ্বরের সুন্দর প্রতিজ্ঞাকে নস্যাৎ করে দেয়। তবে আজকের পাঠ আমাদের প্রতি একটা শর্ত আরোপ করে। সেই শর্ত হল, যীশুখ্রিস্টের সাথে আমাদের সহভাগিতা থাকতে হবে এবং তার বাক্য দিয়ে আমাদের অন্তর উৎফুল্ল রাখতে হবে। যীশুখ্রিস্টের বাক্য অধ্যয়নের মধ্যে দিয়ে যতই তার মন ও তার ইচ্ছা জানতে পারব, ততই আমরা সঠিক উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করতে পারব এবং তত বেশি প্রার্থনার উত্তরও আমরা দেখতে পাব। প্রার্থনা আমরা যা চাই তা পাবার মাধ্যম নয়, বরং প্রার্থনা হল ঈশ্বর আমাদের জীবনে যা চান তারই বাস্তবায়ন কামনা। অতএব সঠিক মনোভাব নিয়ে প্রার্থনা করুন, আর এইভাবে প্রার্থনার মাধ্যমে আপনার নিজের ও অন্যের জীবনের জন্যে ঈশ্বরের মহা আশীর্বাদ বয়ে নিয়ে আসুন। বাইবেলের প্রেরিত 4:1-13 পিতর ও যোহন যখন লোকদের সঙ্গে কথা বলছিলেন, সেই সময় পুরোহিতেরা, উপাসনা ঘরের প্রধান কর্মচারী ও সদ্দুকিয়েরা তাদের কাছে আসলেন। এরা খুবই বিরক্ত হয়েছিলেন, কারণ পিতর ও যোহন লোকদের শিক্ষা দিচ্ছিলেন এবং যিশুর মধ্য দিয়ে মৃতদের আবার জীবিত হয়ে উঠবার বিষয় প্রচার করছিলেন। তারা পিতর ও যোহনকে ধরলেন এবং সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে পরের দিন পর্যন্ত হাজতে রাখলেন। কিন্তু যারা পিতরের কথা শুনেছিল তাদের মধ্যে অনেকে বিশ্বাস করল। তাতে বিশ্বাসীদের সংখ্যা বেড়ে গিয়ে প্রায় 5,000-এ দাঁড়াল। পরের দিন যিহুদীদের প্রধান পুরোহিতেরা, বৃদ্ধ নেতারা এবং ধর্মশিক্ষকেরা একসঙ্গে জেরুসালেমে মিলিত হলেন। সেখানে মহাপুরোহিত হানন উপস্থিত ছিলেন, তাছাড়া কায়াফা, যোহন, আলেকসান্দর আর মহাপুরোহিতের পরিবারের অন্যান্য লোকেরাও উপস্থিত ছিলেন। তারা পিতর আর যোহনকে তাদের মাঝখানে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের শক্তিতে বা কার নামে এই কাজ করেছ? তখন পিতর পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে তাদের বললেন, প্রধান পুরোহিতেরা ও বৃদ্ধ নেতারা, একজন খোঁড়া লোকের উপকার করবার জন্য আজ আপনারা এই নিয়ে আমাদের জেরা করছেন যে লোকটি কেমন করে ভালো হল। তাহলে আপনারা এবং সমস্ত ইসরায়েলেরা একথা জেনে রাখুন যে নাসরতের সেই যীশুখ্রিস্ট, যাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন এবং যাকে ঈশ্বরের মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তারই শক্তিতে এই লোকটি সম্পূর্ণ সুস্থ হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। পবিত্র শাস্ত্রের কথা মতো যীশুখ্রিস্টই সেই পাথর যাকে রাজমিস্ত্রিরা অর্থাৎ আপনারা বাদ দিয়েছিলেন, আর সেটাই সবচেয়ে দরকারি পাথর হয়ে উঠল। পাপ থেকে উদ্ধার আর কারো কাছে পাওয়া যায় না, কারণ সারা জগতে আর এমন কেউ নেই যার নামে আমরা পাপ থেকে উদ্ধার পেতে পারি। পিতর আর যোহনের সাহস দেখে এবং তারা যে অশিক্ষিত ও সাধারণ লোক তা জানতে পেরে সেই নেতারা আশ্চর্য হয়ে গেলেন, আর তারা যে যিশুর সঙ্গী তাও বুঝতে পারলেন। উপাসনার সঙ্গে সহভাগিতা। পিতর আর যোহনের সাহস দেখে এবং তারা যে অশিক্ষিত ও সাধারণ লোক তা জানতে পেরে সেই নেতারা আশ্চর্য হয়ে গেলেন, আর তারা যে যিশুর সঙ্গী তাও বুঝতে পারলেন। প্রেরিত 4:13। আমাদের প্রভু যিশু সব সময় যাও কথাটা বলার আগে বলেন আসো। তার সেবা করা কেবল তখনই সম্ভব যখন আমরা প্রত্যেকেই প্রথমে তার সাথে সময় দেই। ঈশ্বরের ডাক শোনার আগে মসিকে কঠিন মরুপ্রান্তরে ধ্যান ও সাধনায় সময় দিতে হয়েছিল। প্রভু যীশুখ্রিস্ট যখন তার অনুসারীদের ডেকেছিলেন তখন তিনিও একই নীতি অনুসরণ করেছিলেন, কেননা শাস্ত্রে লেখা আছে তিনি 12 জনকে তার কাছে ডাকলেন এবং তাদের ক্ষমতা দিলেন, তারপর তিনি তাদের বাইরে পাঠালেন। অনেক অত্যুৎসাহী নতুন বিশ্বাসী যথেষ্ট পরিমাণে আত্মিক বৃদ্ধি পাওয়ার আগেই বাইরে গিয়ে প্রচার করতে এবং অর্থপূর্ণ শিক্ষা দিতে চায়। আমরা আশা করি না যে খ্রিস্টিতে একটি ছোট্ট শিশু প্রভুর বাক্য ভালোভাবে জানার আগে এবং তার মুক্তিদাতার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করার আগে নেতৃত্ব দানের দায়িত্ব নেবে। কোনো এক বড় ব্যাংকের প্রেসিডেন্ট তার জীবনের উন্নতির কথা বলছিলেন। তিনি বলছিলেন যে অনেক বছর ধরে তিনি একটি প্রতিষ্ঠানের পিয়ন হিসেবে কাজ করতেন, আর এই কয় বছর উক্ত প্রতিষ্ঠানের সেই সময়কার প্রেসিডেন্ট তাকে প্রায় লক্ষ্য করতেন। একদিন তাকে পাশে ডেকে বললেন, আমি চাই যেন তুমি প্রত্যেক দিন আমার অফিসে আসো এবং আমার সাথে থাকো। এর উত্তরে তিনি বলেছিলেন, আমি আপনার কি উপকারে আসতে পারি স্যার? আমি তো খুব সাধারণ কাজের জন্য নিযুক্ত। প্রেসিডেন্ট বললেন, তাতে কিছু যায় আসে না। আমার ইচ্ছা তুমি আরো গুরুত্বপূর্ণ কাজ করতে শিখবে। তোমার চোখ কান খোলা রাখো এবং আমার পাশাপাশি থাকো, আমি তোমাকে শিক্ষা দেব। তখন আমি বললাম, ওটা আমার জন্য একটা স্মরণীয় ঘটনা। তিনি আরো বললেন, সেই জ্ঞানী ও শিক্ষিত ব্যক্তির সাথে থেকেই আমি আজ এতটা উন্নতি করতে পেরেছি। খ্রিস্টীয় ভাই বোন, আপনি যদি আরও শক্তিশালী এবং আরও আত্মিক ক্ষমতা সম্পন্ন বিশ্বাসী হতে চান, তবে বাইবেল পাঠ, প্রার্থনা ও আরাধনার মাধ্যমে প্রভুর সাথে সময় দিন। যদি সত্যিকার অর্থে আপনি প্রভু যীশুর সাথে থাকেন, তবে তিনি আসলেই আপনাকে ব্যবহার করবেন। বাইবেলের প্রেরিত 5:1-11 তখন অননীয় নামে একজন লোক ও তার স্ত্রী সাফিরা একটা সম্পত্তি বিক্রি করল। তার স্ত্রীর জানামতেই বিক্রির টাকার কিছু অংশ সে নিজের জন্য রেখে বাকি টাকা প্রেরিতদের দিল। তখন পিতর বললেন, অননীয়, কি করে শয়তান তোমার মন এমনভাবে অধিকার করল যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা কথা বললে এবং জমি বিক্রির টাকা থেকে কিছু টাকা নিজের জন্য রেখে দিলে? বিক্রির আগে জমিটা কি তোমারই ছিল না? আর বিক্রির পরেও কি টাকাগুলো তোমার হাতেই ছিল না? তবে তুমি কেন এমন কাজ করবে বলে ঠিক করলে? তুমি মানুষের কাছে মিথ্যা বলনি, কিন্তু ঈশ্বরের কাছে মিথ্যা কথা বলেছ। এই কথা শোনা মাত্র অননীয় মাটিতে পড়ে মারা গেল। এই ঘটনার কথা যারা শুনল তারা সবাই খুব ভয় পেল। পরে যুবকেরা উঠে তার গায়ে কাপড় জড়াল এবং বাইরে নিয়ে গিয়ে তাকে কবর দিল। এর প্রায় 3 ঘন্টা পরে অননীয় স্ত্রী সেখানে আসলো, কিন্তু কি ঘটেছে তা সে জানত না। তখন পিতর তাকে জিজ্ঞাসা করল, বলো দেখি, তুমি আর অননীয় সেই জমিটা কি এত টাকাতে বিক্রি করেছিলে? সে বলল, হ্যাঁ, এত টাকাতেই। তখন পিতর তাকে বললেন, প্রভুর আত্মাকে পরীক্ষা করবার জন্য কেন তোমরা একমত হলে? দেখো, যে লোকেরা তোমার স্বামীকে কবর দিয়েছে তারা দরজার কাছে এসে পৌঁছেছে, আর তারা তোমাকেও বাইরে নিয়ে যাবে। সাফিরা তখনই পিতরের পায়ের কাছে পড়ে মারা গেল, আর ওই যুবকেরা ভেতরে এসে তাকে মৃত অবস্থায় দেখল এবং তাকে বাইরে নিয়ে গিয়ে তার স্বামীর পাশে কবর দিল। তখন মণ্ডলীর সব লোক এবং অন্য যারা সেই কথা শুনল সবাই খুব ভয় পেল। আপনি কি মিথ্যাবাদী? কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। যাত্রাপুস্তক 20:1 সহজভাবে বর্ণিত উক্ত পদের অর্থ হল মিথ্যা বলো না। চুরি করা, কসম করা, হত্যা করা এবং ব্যভিচার করা ইত্যাদির সাথে মিথ্যাকেও পাপ বলে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত বাক্য পুস্তকের মধ্যে মিথ্যাকে খুনি, ব্যভিচারী, জাদুবিদ্যা ও প্রতিমা পূজকদের শ্রেণীতে ফেলা হয়েছে। তথাপি মিথ্যা এমন একটি পাপ যা প্রায় সকলেই করে, অথচ সেই বিষয়ে একটুও চিন্তা করে না। যেসব লোক চুরি, ব্যভিচার, খুন ইত্যাদি কোনো দিন করবে না, তথাপি তারাও খুব সহজে মিথ্যা বলে। আর একটা মিথ্যাকে ঢাকার জন্যে মিথ্যার পর মিথ্যা বলতেই থাকে। মিথ্যাজনিত পাপের নিষেধাজ্ঞা 10 আজ্ঞার মধ্যে একটি। আমরা অননীয় ও সাফিরার কথা পড়েছি যে কিভাবে তাদের উপর বিচার নেমে এসেছিল। মিথ্যাজনিত পাপের একটি শক্তিশালী দিক হল এটা সত্যের চেয়ে দ্রুত চলে। যখন কোনো ভাইয়ের সম্পর্কে আপনি কোনো ভালো বিষয় শোনেন, তখন দেখা যায় এ বিষয়ে তেমন একটা আলোচনা হচ্ছে না, কিন্তু কোনো গ্লানির কথা যখন বেরোয় তখন এটা বাতাসের আগেই সবার মধ্যে ছড়িয়ে পড়ে। মানব স্বভাবের মধ্যে এ কেমন অদ্ভুত যে ভালো গুণের চেয়ে সে মন্দকেই অতি দ্রুত ছড়িয়ে দেয়। গুজব ছড়ানো একটি অতি ঘৃণ্য পাপ, কিন্তু গুজবকারী যদি মিথ্যা গুজব ছড়ায় তবে এটা হবে তার চেয়ে আরও মারাত্মক। আপনি কি জানেন যে গুজব আপনি শুনেছেন প্রায় গুজবকারী সেই গুজবের বিষয়বস্তু? যদি গুজবকারীর গুজব কেউ না শোনে তবে সে গুজব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। প্রত্যেক বিশ্বাসী তার প্রতিবাসী এবং তার নিজের কাছে ঋণী, কারণ সে মিথ্যা গুজবের প্রতি তার কান বন্ধ রাখে না এবং গুজবকারীকে কঠিনভাবে নিষেধ করে, তার বিষাক্ত মুখ বন্ধ করে দেয় না। যে আপনার কাছে এসে কারো বিরুদ্ধে কিছু বলে তাকে সেই ব্যক্তির কাছে পাঠান এবং সে যা তাকে বলেছে তার প্রমাণ করতে বলুন। তারা বলছে বা আপনি কি শুনেছেন, অথবা এটা কি ঠিক হলো, এই কথাগুলো যারা বলে তাদের কখনোই প্রশ্রয় দেবেন না। মিস্টার তারা বলছে সবচেয়ে বড় মিথ্যাবাদী, তার কথা কখনো শুনবেন না। মিথ্যাবাদীর গপ্প শুনে গুজবকারী ছড়ায় তা, গুজবকারী নিজেই গুজব সেই খবর সে রাখে না।
আমি বল